ইবনে মাসকুইয়ে
সহিদাতুল আমাল
আলী শাস্ত্রকে ব্যবহার করেছেন। বলা যায় যে ইবনে মাসকুইয়ে তার মধ্যপন্থী তত্ত্বে অ্যারিস্টটল দ্বারা সরাসরি প্রভাবিত ছিলেন, কিন্তু তার সেই তত্ত্বের বিশ্লেষণে এবং তার ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে তিনি সরাসরি আরবি দ্বারা প্রভাবিত ছিলেন। অন্য কথায় বলা যায়, ইবনে মাসকুইয়ের নীতিশাস্ত্র, বিশেষ করে সংযম, সৌভাগ্য ও বরকত তত্ত্ব ফারাবির মতামতের চিন্তা দর্শন থেকে উদ্ভূত। তিনি সাহসিকতাকে রাগ বা ক্রোধ থেকে আসা শক্তির একটি গুণ হিসেবে বিবেচনা করেন এবং ন্যায় বিচারকে একটি কল্যাণ হিসেবে বিবেচনা করেন, যা জ্ঞান, সাহস ও
যেখানে ফারাবির বিশেষ করে তিনি বিশ্বাস করেন যে এই গুণগুলো প্রশিক্ষণ অভ্যাসের মাধ্যমে অর্জিত হয়। অর্থাৎ তিনি বিশ্বাস করেন যে এই গুণগুলো প্রাকৃতিক এবং বিশ্বাস করেছিলেন যে সেগুলো অর্জিত বিষয়টি যেমনটা বিশ্বাস করতেন ফারাবি। সত্যিকার কল্যাণ সম্পর্কে বিশ্লেষণে ইবনে মাসকুইয়ের আল ফারাবি থেকে স্পষ্ট ধারণা। ফারাবির মতো তিনিও বিশ্বাস করেন যে চিরস্থায়ী সত্তা চিরকাল বেঁচে থাকে এবং যখন একটি সত্তা এমন পরিপূর্ণতার স্তরে পৌঁছে যে স্থায়ীভাবে যে কোনো উৎস থেকে অনুগ্রহ গ্রহণ করার প্রবণতা থাকে, যা তার জন্য সর্বোচ্চ মর্যাদা হয়ে আনে, আর এটাই চূড়ান্ত সুখ বা সৌভাগ্য। এছাড়াও ফারাবির মতো ইবনে মাসকুইয়ে বিশ্বাস করতেন যে যতক্ষণ পর্যন্ত এই স্তরগুলো তাদের লক্ষ্যের শেষ প্রান্তে পৌঁছেছে, ততক্ষণ পর্যন্ত পুণ্য অর্জনের মাধ্যমে সুখ বা সৌভাগ্য অর্জন করা যায়। আর দিগন্তের এই প্রান্তটি হল ফেরেশতাদের প্রথম দিগন্ত, যা মানুষের ক্ষেত্রে সর্বোচ্চ স্তর।
তিনি মুসলিম বিশ্বে ইসলামী দর্শনে অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যা স্থানান্তরকারী কিছু ভূমিকা রেখেছিলেন। তাই ফারাবির পর সব যুক্তিবিধি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ফারাবির দৃষ্টিকোণ থেকে যুক্তিবিদ্যা অধ্যয়ন করেছেন। এই যুক্তিবিদ্যার অংশ হচ্ছে অ্যারিস্টটলীয় যুক্তি, যা ফারাবিকে পরবর্তী মুসলিম মানুষদের কাছে ফারাবির তত্ত্ব নামে পরিচিত করে। যাই হোক, অন্যান্য অনেক দার্শনিক ও ধর্মতাত্ত্বিক ফারাবির চিন্তা দর্শন তার গবেষণা কর্মের কথা উল্লেখ করেছেন। তাদের মধ্যে ইবনে রুশদ, শারিস্তানি, ইবনে সাবাই, ইবনে তাইমিয়া, হাজেম কারতাজি, খাজা নাসিরুদ্দিন কুতুবি সোহরাওয়ার্দী, সাইয়েদ আন্দালুসি, ইবনে বাদার খাজেরি, মিরগামা, মোল্লা সাদর, শামসে গিলানি, আব্দুর রাজ্জাক লাহেজি, ফয়েজ কাশানি প্রমুখ চিন্তাবিদ ও মনীষীদের নাম উল্লেখ করা যায়।
এই চিন্তাবিদদের মধ্যে কেউ কেউ ফারাবির ভক্ত ছিলেন এবং কেউ কেউ, যেমন গাজ্জালি, শারিস্তানি, ইবনে বাখাই, ইবনে তাহমিয়া, ইবনে হাজ্জাজ বা মুহাম্মদ বাকির মাজলিসি ছিলেন ফারাবির শত্রু ও বিরোধী। তবে ফারাবিকে ইতিবাচক কিংবা নেতিবাচকদের দৃষ্টিকোণ থেকেই তারা দেখুক না কেন, উভয়ে ফারাবির মতামত ও চিন্তা দর্শনের দ্বারা প্রভাবিত হয়েছে। ফারাবির ভক্তরা নীতিশাস্ত্র ও যুক্তি অনুযায়ী ফারাবির বক্তব্যগুলোকে নিজেদের বইয়ে নিজেদের নামে চালিয়ে দিয়েছেন। যারা ফারাবির রচনাগুলো পড়েছেন এবং ব্যবহার করেছেন, তাদের খুবই কমই তাদের লেখায় ফারাবির নাম উল্লেখ করেছেন। ইমাম রাজি, শামসুদ্দিন সমরকান্দি এবং কুতুব রাজির মতো ব্যক্তিরা ছিলেন এমন ব্যক্তিত্ব যাদের যুক্তিবিদ্যার বইগুলো ফারাবির যুক্তি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। ফারাবির রচনার অনুকরণকারী এবং তার ভক্তদের মধ্যে অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের মধ্যে রয়েছে আবু হায়ান তুহিদি, আবু সুলাইমান সাজুস্তানি, আবুল হাসান মোহাম্মদ আমিরি, জালালউদ্দিন মোহাম্মদ দাওয়ানি, গিয়াসউদ্দিন মনসুর দাসতেগি, সুলতান উলামায়ে ইস্পাহানি এবং ইবনে خاتون حامدي.
نظام الإسلام تونسيان
এমন অনেক ব্যক্তিত্ব রয়েছেন যারা ইতিহাসে খুব একটা পরিচিত নন, আবার এমন অনেক অপ্রকাশিত পাণ্ডুলিপি রয়েছে যার মধ্যে ফারাবির চিন্তা গবেষণার গভীর প্রভাবের চিহ্নগুলি খুঁজে পাওয়া যায়। উদাহরণস্বরূপ তুরস্কের আসা এফেন্দি লাজারিতে সংরক্ষিত জামাল ফালাসাফে মানি বিজুমা নামে 1418 নম্বর একটি পাণ্ডুলিপি তুলে করা যায়, যার লেখক তালকিস মোহাম্মদ বিন আলি বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল হিন্দি। এতে তিনি ফারাবির প্রচুর তুলে ধরেছেন। এছাড়া আমরা আব্দুল্লাহ বিন ইউসুফ বিন মোহাম্মদ বিন আলি বাগদাদের আন-নাস কাফে বইটির কথাও উল্লেখ করতে পারি, যেখানে প্লেটো ও অ্যারিস্টটলের দর্শনের মূলনীতি উল্লেখ করার সময় লেখক ফারাবির মাধ্যমে ব্যাপক প্রভাবিত হওয়ার কথা।
ফেনোমেনোলজি, যুক্তিবিদ্যা, আধিবিদ্যা, ধর্মতত্ত্ব, নীতিশাস্ত্র এবং এমনকি প্রাকৃতিক বিজ্ঞান সহ ইহুদি দর্শনের অনেক বিষয়ে ব্যাপক প্রভাব অনেক গবেষকের দৃষ্টি আকর্ষণ করেছে। ফেনোমেনোলজি একটি দর্শন যা মানুষের ব্যক্তিত্বের বাস্তবতার প্রতি এবং তার ব্যাখ্যাগুলির উপর মনোযোগ প্রদান করে। ফেনোমেনোলজি ক্ষেত্রে ফারাবির গুরুত্বপূর্ণ গ্রন্থ এসা আল উলুম, যা ইহুদি দার্শনিকদের সবচেয়ে বেশি মনোযোগ আকৃষ্ট করেছে এবং প্রায় 1200 থেকে 1400 খ্রিস্টাব্দের মধ্যে বেশ কিছু ইহুদি পণ্ডিতকে প্রভাবিত করেছে। এই পণ্ডিতের মধ্যে একজন হলেন জোসেফ বিন জুদাহ ইবনে আকলিম, যিনি ছিলেন মরক্কোর একজন ইহুদি পণ্ডিত। তিনি 1226 সালে মারা যান। জোসেফ বিন জুদাহ বিখ্যাত ইহুদি দার্শনিক মুসা বিন মাইমনের ছাত্রদের একজন ছিলেন। তিনি দর্শনে পাণ্ডিত্য অর্জন করেন। তিনি ছিলেন ইসলামী দর্শনের অন্যতম খ্যাতিমান মনীষী ফারাবি ও ইবনে সিনার শিষ্য একজন।
এছাড়া ফারাবির আরেক ইউসুফ বিন ইয়াহবে তাবাল নফুস বইতে, যা নীতিশাস্ত্রের একটি বই, তাতে সরাসরি ফারাবির বড় অংশ উদ্ধৃত এবং বর্ণনা করেছেন। তিনি দর্শন, জ্যোতির্বিদ্যা, সঙ্গীতে ফারাবির কাজের অনেক অংশ এবং বৈচিত্র্যময় অংশের পুনরাবৃত্তি করেছেন, যা ফারাবির প্রতি তার শ্রদ্ধা অমর মনীষী আল ফারাবির জীবন ইতিহাস নিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। কথা হবে আবার।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা। আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার সপ্তম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এই পর্ব উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো।
আসলে আপনার
মা যেন এক সূর্য, স্নেহের তাপ তার মুখর, তার মমতার আলো ভূপতি ঘর, তার ভালোবাসার তাপে বেড়ে উঠে ছেলে মেয়েরা, মার ভালোবাসা অশেষ, কঠিন কষ্টেও পারে না ভুলতে মায়েরা, স্বামী সন্তান আর ঘর, তার সংস্পর্শে কেউ যেন নয় পর, আলোর প্রদীপের মতো নিজেকে করে নিঃশেষ, মায়ের আঁচলের নিচে সন্তানের প্রথম বিদ্যালয়, স্মৃতিতে চির অক্ষর, মাই শেখাই ভাষার প্রথম অক্ষর, দয়া আর বিনয়েরও প্রথম পাঠ এখানে, সুস্থ মায়ের সুস্থ শিক্ষায় গড়ে ওঠে সুশীল প্রজন্ম অনন্য উচ্চতায়, এসো সবে প্রথম শিক্ষকে করি অশেষ সালাম, বিধাতার নিয়োগ করা প্রথম শিক্ষকে, বিধাতার প্রশিক্ষিত শিক্ষকে সালাম হে সর্বোত্তম পেশাজীবী গল্পধারী ও স্তন্যদাতা, সালাম হে সবার প্রশান্তদাতা, সন্তানকে নিয়ে মমতাময় সময় নিজেকে তিলে তিলে করে হয়, অবশেষে একদিন হাসে যায় অথচ তাঁরই পায়ের নিচে বয়ে যায় স্বর্গ,
নারীকে একসময় মনে করা হত পশুতুল্য বা নিকৃষ্ট প্রাণী। ইসলাম নারীর প্রতি এমন সব ধারণা বাতিল করে দিয়ে তাকে দিয়েছে মানুষের সম্মান। মেয়েদের পছন্দের বাইরে তাদের বিয়ে দেয়া যাবে না বলে বিধান দিয়েছে ইসলাম। ইসলামী ঘোষণা করেছে যে কন্যার সন্তান জন্ম নেয়া কলঙ্কের বিষয় নয়, বরং কন্যার সন্তানকে লালনকারী বাবা মা হবেন জান্নাতের অধিকারী। ইসলাম নারীকে দিয়েছে ব্যক্তিত্ব এবং মালিকানার অধিকার সহ সুনির্দিষ্ট নানা অধিকার। নারী হচ্ছে মানব প্রজন্মকে শিক্ষিত করার মৌলিক ও অনন্য গৌরবের অধিকারী। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মহতী দায়িত্ব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে সুগন্ধি ফুল বা লতা পাতার সঙ্গে তুলনা করে বলেছেন, তারা পাহলোয়ান নন, শিশু সন্তানদের প্রতিপালন জন্য মায়ের সহচর্য ও সঙ্গ এবং তাদের পুষ্টির জন্য মায়ের দুধের গুরুত্ব অপরিসীম। শৈশবের প্রাথমিক পর্যায়ে মায়ের দুধই শিশুর জন্য পরিপূর্ণ খাদ্য। সন্তান ও স্বামীর যত্ন নেয় স্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে ইসলাম ধর্ম নারীকে বিশেষ মর্যাদা দিয়েছে। নারীর মাতৃ সুলভ স্নেহ ও মমতা এবং বিশেষ যত্ন পরিবারের সবাইকে জোগায় প্রশান্তি।
Alifanikiwa kulea wasomi na maulama wakubwa shara na kufanya safari katika nchi za Kiislamu kwa ajili ya kuongeza elimu na maarifa. Wanazungumzo kubwa wa Kiislamu pia alikutambua kushiriki kwa masuala ya kisiasa na kutilia maanani.
মহান আল্লাহ সূরা রুমের 21 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ আরেক নিদর্শন বা দয়া এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে। পরিবারে মায়েদের স্নেহ মমতার অসাধারণ ভূমিকার প্রভাব পড়ে সর্বত্র। পরিবারের সব সদস্য মায়ের মমতার প্রভাবে পরস্পর প্রতি হয়ে ওঠেন সহৃদয় ও আন্তরিক। পিতা যে উৎসাহ ও উদ্দীপনা নিয়ে সন্তানের প্রতি সর্বোত্তম দায়িত্ব পালনের চেষ্টা করে যান, তাতে রয়েছে মায়ের তথা স্ত্রীর যোগানো প্রশান্তি আর প্রেরণার ভূমিকা। মায়ের ভালোবাসা থেকে সন্তানরা ভালোবাসতে শিখে সমাজের অন্য সদস্যকে এবং এভাবে তারা হয়ে ওঠে সমাজের দায়িত্বশীল সুনাগরিক।
কোন নারীর যদি সন্তান নাও থাকে তার মধ্যেও থাকে প্রবল মাতৃস্নেহ। মহানবীর হাদিসে বলা হয়েছে, মায়ের পায়ের নিচে রয়েছে সন্তানের বেহেশত। সন্তানের প্রতি মায়ের মমতাবোধের পবিত্র যখন বনি ইসরায়েলে কোন পুত্র সন্তান জন্ম নিলেই ফেরাউনের নির্দেশে তাকে হত্যা করা হতো। মুসা নবীর মা এই আতঙ্কের মধ্যে ছিলেন যে যেকোনো মুহূর্তে ফেরাউনের গুপ্তচররা হয়তো জেনে যাবে মুসার জন্মের ঘটনা, আর তখনই প্রাণ হারাবে তার নবজাতক পুত্র।
Siku moja baada ya mtu kupiga nchi hiyo, vikosi vya waasi vilicheka kuwakisha sana viongozi wao, yaani huo kabila akashika hatamu.
সূরা কাসাসের সপ্তম আয়াতে মহান আল্লাহ বলেছেন, আমি মুসা জননীকে তার অন্তরে আদেশ পাঠালাম যে তাকে স্তন্যদান করতে থাকো, অতঃপর যখন তুমি তার সম্পত্তি বিপদের কথা ফেরাউনের অনিষ্ঠের আশঙ্কা করো, তখন তাকে দুনিয়ায় নিক্ষেপ করো এবং ভয় করো না, দুঃখ করো না, আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে পয়কুম্বর গণনা যোগ করব। মুসলমানের মা হৃদয়ে খোদাই আদেশ পেয়ে বিস্মিত হলেন এবং এইভাবে হয়রান হলেন যে কীভাবে নবজাতককে দুনিয়ায় ফাঁসিয়ে দেব। সন্তানের প্রতি স্নেহের দুনিয়ার ঢেউ তখন তার মাতৃরূপ সাগরের মাঝে আছড়ে পড়ছিল। ভেবে আগুন হলেন কি করা যায়, কিন্তু যেহেতু তিনি ছিলেন আল্লাহর অনুগত নারী ও মহান আল্লাহর ওয়াদার প্রতি বিশ্বাসী, আল্লাহর নির্দেশকে প্রাধান্য দিয়ে একটি সিংহ বানিয়ে নবজাতক সন্তানকে তাতে রেখে ভাসিয়ে দিলেন তার দুনিয়ায়। ছোট্ট সেই বাক্স যখন ফেরাউনের দাসদের ঘাটের কাছে ঘুরল, তখন সেটা তার স্ত্রীর চোখে পড়ল। আসলে বহুকাল ধরে ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও তার কোন সন্তান ছিল না। এই নবজাতক দেখে খুশি হলেন। এই বড় ঘটনা আমরা শুনতে খানিক নির্বিরতি হয়।
Na hadi hapa ndio tumefikia mwisho wa matangazo yetu kwa wakati huu. Matangazo ya idhaa ya Kiswahili sauti ya Jamhuri ya Kiislamu ya Iran yanasikika.
Ferauni prashadir ghate bheshe asha shinduke opurbo sundor o labunnomoy shishuke dekhe je protikriya dekhiyechilen bondha nari bibi Asiya ta pobitro Quraner sura Qasas er 7 number ayate ullekh kora hoyeche ebhabe Ferauner istri bollo, ei shishu amar o tomar তাদের কোন ধারণা ছিল না। এভাবে দেখা যায় যে স্থানটি ছিল মুসার জন্য সবচেয়ে বিপজ্জনক, মহান আল্লাহর অপরাজয় ইচ্ছায় সেই ঘর বা স্থানটি হল মুসার জন্য নিরাপদতম আশ্রয়। মহান আল্লাহ বিবি আসিয়ার হৃদয়ে মাতৃত্বের অশেষ স্নেহ জাগিয়ে দেয়। তার বাধার কারণে ফেরাউনের সেনা বা প্রহরীরা মুসাকে হত্যা করতে পারেনি। এভাবেই মহান আল্লাহ তার ক্ষমতার নিদর্শনকে আবারও তুলে ধরেন বিশ্ববাসীর কাছে স্পষ্টভাবে। অর্থাৎ মুসার মা ও বিবি আসিয়া দুজনেরই মাতৃত্বের অনন্য রূপ এভাবেই তুলে ধরলেন মহান আল্লাহ, এবং আল্লাহর ইচ্ছাই যে সবকিছুর উপরে বিজয়ী হয় তাও স্পষ্ট করলেন।
শ্রোতা ভাই বোনেরা, নারী মানব ফুল শীর্ষক আমাদের এই সপ্তাহের আলোচনা সময় ফুরিয়ে এলো। কথা আবারও আগামী আসরে, আশা করছি তখনই আপনাদের সঙ্গে পাবো। যারা সঙ্গ দিলেন এতক্ষণ তাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।
আমরা কি বলে কামনের ইরানি ইসলামা গান আমরা পেতে চান চাইনি হাইরেন রাজু জানা শর্মা আশাতাঙ্ক I'm not afraid of the dark.
Burası Tahran, İran İslam Cumhuriyeti'nin sesi.
إذا ما كانت دلو یو بخون کی خدای پس بیچلی آمار تیران راڈیو دیرو قدر منو بخو سلام و وقت مو بخیر من در جمعی وزد سوار لسوات سلورا ممرز کال در بایی دمیش دیش با مجتمع در سوار لسوات شپک سل مختم هیچلی قمری کال در زل قادی دمیش دیت لسما او در گوزر پینز وشتم زل دیس کال در می دمیش دیش پر نسمانی تا در سامان الله زمانی تخبل و مو حق و گرم و گرم و مدی است از دوان وزود حاضر شویم چون روزی و سمتا مازی کرونی خبرون تست بندی کنم پپل کے با لامامو سرسان دی ایران افغانستان سیمه نړۍ مهم او تازه خبرونه واوري بیا به هم د نفوس او کمښت د ملي کلتوري او تاریخي هویت لپاره یو ګواښ دی تر نور لاندې یو سیاسي تبصره تاسو ته راشي وروسته به هم د قرآن په لوښې پروګرام واوري او په پای کې به هم ستاسو په ښکلو لیکونو غږیزو پیغامونو او داسې نورو مطالبو باندې مشتمله د هر کله راشه پروګرام ته وکشئ چې له دې سره به زموږ د ورځې او ساعته مازیګرنۍ خبرونه هم پای ته ورسیږي دوستانو دا تهران دی د ایران د اسلامي جمهوریت غږ او تاسو هم زموږ غږ له تهران راډیو څخه اورئ هیله ده چې د خپرونې تر وروستیو شیبو زموږ ملتیا وکړئ او زموږ له سایټ څخه هم لیدنه وکړئ چې د افغانستان پاکستان سیمې او نړۍ مهم او تازه خبرونه لیدلی او همدارنګه لوستلی شي اس پر تهران کے دمازیگر سلور بجی دی پھامکڑے دی محال خبر ہوتا پپل کې هم د څو مهمو خبرونو سرټکی له انډونیزیا سره د اړیکو پراختیا لپاره هر ډول اسانتیاو ته د ایران چمتووالی له عامر خان مترقي سره د اړیکو د پیاوړتیا په اړه د جی شنکر ټلیفوني خبرې د هند او پاکستان ترمنځ د مرګ غځېدل او په غزه کې خونړۍ ورځ او د یو سل اووه فلسطینیانو په شهادت ورسېدل اوس هم بشپړ خبرونه د ایران د بهرنیو چارو وزیر ټینګار وکړ چې موږ به له امریکا سره په غیر مستقیمو خبرو اترو کې د ایران د ملت اټومي حقونو په اړه شاتګ ونه کړو د ایران د بهرنیو چارو وزیر سید عباس عراقچی پرون د تهران په نړیوال کتاب نظر ته کې د بهرنیو چارو وزارت په غرفه کې د کتاب عمل ډیپلوماسۍ پروګرام کې د ګډون پر مهال زیاته کړه د یورانیمو د غني کولو په ګډون په اټومي برخه کې د ایران د خلکو له حقونو دفاع له دې وسو او د خلکو حقونه دي چې موږ یې نه په رسنیو کې او نه هم د خبرو اترو په میز کې د هغه په اړه جوړجاړی جوړ کړو دا د ایران د خلکو حق دی او هیڅوک نشي کولی له هغه څخه انکار وکړي ممکن د دې بهیر په اړه شفافیت وکړو
خو هیڅ ډول اټومي تاسیسات به ټول نشي. د ایران د ډیپلوماتیکو خدماتو مشر زیاته کړه، بل اړخ که زموږ د اټومي تاسیساتو د ویجاړولو توان درلودای، نو د خبرو اترو ترسره کولو ته یې اړتیا نه درلوده. ایران پر خپلو وسله والو ځواکونو باندې په تکیه کولو سره دښمن له پوځي برید څخه ناهیلي کړی دی. هغوی یې د خبرو اترو میز ته راوستي دي. د ایران دفاعي وړتیاوې او توغندي مذاکره کوونکي ته ځواک ورکوي، ځکه چې مقابل اړخ له پوځي برید څخه مایوسه او ناهیلي کوي. عراق چې زیاته کړه که امریکایان د بندیزونو له لارې ایران په ګوندو کولی شوای، نو هغه ته یې دوام ورکولو او خبرې اترې نه کولې. د ایران اسلامي شورا مشر د جمعې په ورځ د عامه او پارلماني ډیپلوماسۍ په برخه کې د اړیکو پراختیا او همدارنګه د قانون جوړونې له لارې د ایران او اندونیزیا ترمنځ د اقتصادي او سوداګریزو مسایلو په برخه کې د هر ډول اسانتیاو لپاره چمتو یو. محمد باقر قالیباف چې د اسلامي همکاري سازمان د غړو هیوادونو د بین پارلماني اتحادیې په 19 کنفرنس کې د ګډون لپاره د پارلماني پلاوي په مشرۍ د اندونیزیا پلازمېنې جاکارتا ته سفر کړی دی. د جمعې په ورځ د اندونیزیا د مشورتي شورا له مشر احمد موزانی سره لیدنه او خبرې اترې وکړې. د ایران اسلامي شورا مشر د ایران او اندونیزیا ترمنځ د اړیکو د پیل د 15 کلیزې په مبارکۍ سره وویل، د ډیپلوماتیکو او سیاسي اړیکو پراختیا که هغه په دولتي پارلماني او ولسي کچه وي تل د ایران لخوا پرې ټینګار شوی دی. د ایران د اسلامي شورا مشر همدارنګه تېره شپه پر دې باندې په ټینګار سره چې نن ورځ د اسلام او د مسلمانانو د عزت د بیا راژوندي کولو لپاره موږ باید یووالی او له ظلم سره د مبارزې روحیه ولرو، وویل اسلام له ظلم سره له مبارزې پرته هیڅ معنا نه لري. محمد باقر قالیباف د جاکارتا په اسلامي کلتوري مرکز کې د اندونیزیا د اهلي تشیع یوې غونډې ته په وینا کې وویل، د محمدي خالص اسلامي مکتب موږ ته درس راکوي هغه ټولنه چې د ظلم پر وړاندې چوپ پاتې شي ژوندۍ ټولنه نه ده بلکې مړه ټولنه ده. که چیرې یو مسلمان یوازې په شخصي عبادت کې بوخت وي او په ټولنه کې ټولنیزو مسؤلیتونو او عدالت ته پام ونه کړي، نو د هغه دین رښتینی دین نه ده. په ملګرو ملتونو کې د ایران د اسلامي جمهوریت سفیر او دایمي استازي د پنجشنبې په ورځ په ځایي وخت او د نکبت له کلیزې سره سم د ملګرو ملتونو په یوه ځانګړې غونډه کې د فلسطین د خلکو پر وړاندې د سایونیستي رژیم روانو جنایتونو ته په اشارې سره دا اقدامات یې د نسل وژنې یوه څرګنده بېلګه وبلله، او امریکا یې په دې جنایتونو کې د بشپړ شریک په توګه معرفي کړه. امیر سید ایروانی د ملګرو ملتونو په یوه ځانګړې غونډه کې د سایونیستي رژیم هدفمنو بمباریو ته اشاره وکړه، وویل په داسې حال کې چې موږ په دې غونډه کې سره راټول شوي یو، اسرایلي رژیم د امریکا په ملاتړ او مرستې سره په قصدي ډول روغتونونه، ښوونځي، ښځې، ماشومان، د ملګرو ملتونو کارکوونکي، خبریالان او نور په نښه کوي، چې له امله یې تر دې دمه شاوخوا 60,000 کسان په شهادت رسېدلي او ډېر نور کسان هم ټپیان او یا هم ورک شوي دي. په ملګرو ملتونو کې د ایران استازي زیاته کړه، د اسرایلي رژیم د وحشتناکو جرمونو شواهد د انکار وړ نه دي. د هند بهرنیو چارو وزیر جی شنکر او د طالبانو د بهرنیو چارو وزارت سرپرست سمیع خان متقی د دواړو خواوو ترمنځ د همکاریو د پیاوړتیا په تړاو ټلیفوني خبرې کړې دي. جی شنکر د پنجشنبې په ورځ د 15 په خپله ایکس پاڼه لیکلي چې له امیر خان متقی سره ښې ټلیفوني خبرې درلودې. هغه زیاته کړې چې د هند او افغانستان ترمنځ د بې باورۍ د رامنځته کولو لپاره د ناسمو او بې اساسه راپورونو له لارې د وروستیو هڅو پر وړاندې د متقي قاطع دریځ ته هرکلی ویلی دی. د هند بهرنیو چارو وزیر همداراز لیکلي، په دې ټلیفوني خبرو کې یې له افغان ولس سره د هند د دودیزې دوستۍ او د افغانستان د پراختیایي اړتیاوو پر دوامداره ملاتړ ټینګار کړی دی. له بلې خوا د طالبانو د بهرنیو چارو وزارت ویلي چې دواړو خواوې د دو اړخیزو اړیکو پر پیاوړتیا، تجارت او همدارنګه د ډیپلوماتیکو اړیکو د کچې په لوړولو غږیدل له دې وړاندې د روانې لمریزې میاشتې په جریان کې د هند د بهرنیو چارو وزارت افغانستان پاکستان او ایران د څانګې عمومي رئیس او ځانګړي استازي آنند پرکاش کابل ته په سفر کې له عامر خان متقي سره لیدلې او خبرې کړې وې. د هند د بهرنیو چارو وزیر له عامر خان متقي سره دغه ټلیفوني خبرې څو ورځې وروسته له هغه سره شوې چې هند په پاکستان کې پر ځینو اهدافو بریدونه وکړل. د قزاقستان د بهرنیو چارو وزیر مراد نورتالیو د طالبانو د بهرنیو چارو له وزیر عامر خان متقي سره په ټلیفوني خبرو کې ویلي چې ډېر ژر به کابل ته رسمي سفر وکړي. په دې خبرو کې دواړو خواوو ټینګار کړی چې باید کابل او استانې ترمنځ ډیپلوماتیکې اړیکې لا پیاوړې شي او د سوداګرۍ او ترانزیټي همکاریو پراخوالي ته دوام ورکړل شي. د طالبانو د بهرنیو چارو وزارت د اړیکو رئیس ضیا احمد تکل ویلي د قزاقستان د بهرنیو چارو وزیر د وزیرانو په کچه د لا زیات تعامل غوښتنه وکړه او وی ویل چې ډېر ژر به کابل ته رسمي سفر وکړي. د قزاقستان د بهرنیو چارو وزیر همداراز ویلي هیواد یې چمتو دی چې د افغانستان د تورغونډۍ هرات د ریل پټلۍ لارې په جوړولو کې 500 میلیونه ډالره پانګونه هم وکړي. تر دې وړاندې د سږ کال د وایي میاشتې په لومړیو کې د قزاقستان د لومړي وزیر مرستیال او د اقتصاد وزیر په مشرۍ وه جکپوري پلاوي کابل ته سفر وکړ او له تالي چارواکو سره یې د پانګونې اقتصادي سوداګریزو ترانزیټي همکاریو او د ریل پټلۍ د پروژو په اړه خبرې اترې وکړې. د هند او پاکستان ترمنځ اوربند د وروستیو ترنګلتیاو له امله د دواړو هیوادونو د لوړپوړو امنیتي چارواکو ترمنځ د درېیمې اړیکې وروسته د جمعې په ورځ یعنې نن یو ځل بیا وغځول شو. د پاکستان د لومړي وزیر مرستیال او د بهرنیو چارو وزیر اسحاق ډار د دغه هیواد د سنا د غونډې په درس کې وویل چې د پاکستان او هند د پوځي عملیاتو مدیرانو موافقه وکړه چې د دواړو هیوادونو ترمنځ اوربند به د می تر اتلسمې یعنی تر یکشنبې پورې دوام وکړي. اسحاق ډار ټینګار وکړ چې پاکستان هیڅکله په سیمه کې د هیڅ هیواد برتري نه مني او یوازې د برابرۍ پر بنسټ به د ستونزو د حل لپاره هر ډول خبرې اترې او ډیالوګ ترسره کړي. او وروستۍ خبر همدا چې د سایونیستي رژیم جنګي الوتکو د غزې پر مختلفو سیمو بمباري ته دوام ورکړی دی او د فلسطیني رسنیو د راپورونو له مخې د پنجشنبې له سهار راهیسې تر اوسه په دې سیمې کې 102 فلسطینیان په شاړه ته رسېدلي دي، خو ځینې رسنۍ یادونه کوي چې د تیرو 24 ساعتونو کې د شهیدانو شمېر 250 کسانو ته رسېدلی دی. تر روغتون یوې سرچینې اعلان کړی چې د 102 شهیدانو له ډلې څخه له 60 څخه زیاتې د غزې په سویل کې د خان یونس په سیمه کې د سایونیستي رژیم د جنګي الوتکو لخوا په شهادت رسېدلی دي. همدارنګه د پنجشنبې په مازدیګر سایونیستي رژیم پر خان یونس باندې خپل بمبار بیا ځلي پیل کړ چې د خان یونس شمال لویدیځ کې د همت ښار ته نږدې د ښاریانو په دې ډلې باندې د دې رژیم د بېلګو الوتکو په برید کې 2 کسان شهیدان او څو نور هم ټپیان شول. له دې سره په غزې کې د فلسطین روغتیا وزارت د جمعې په سهار اعلان وکړ چې په دې سیمه کې اروپایي روغتون د سایونیستي رژیم د مستقیم او تکراري هدف ګرځولو له امله په بشپړ ډول له فعالیت او خدماتو څخه وتلی دی. په غزې کې د فلسطین روغتیا وزارت په یوه بیان کې اعلان وکړ چې د سایونیستي رژیم پرله پسې بمباریو د غزې اروپایي روغتون ته د غځېدلې فاضله موادو لینونو داخلي برخو او سړکونو ته پراخ زیان اړولی دی او د طبي کارمندانو او ناروغانو ته د خطرونو په کتو سره د طبي چارو ترسره کولو دوام یې ناممکن کړی دی. په دې بیان کې ویل شوي چې په غزه کې د اروپایي روغتون د فعالیت ځنډیدل د هغو ځانګړو طبي خدماتو د ګډوډولو په معنا دی چې یوازې په دې روغتون کې وړاندې کېږي. د خبرونو دا تهران دی د ایران د اسلامي جمهوریت غړی.
Mübarek surenin son ayetlerine şöyle denilmiştir. Kur'an, ön tutma ve gerçek anlamak istenir.
Siyasi tafsira.
دوستان و تاسو را بولو د نن ورځې د سیاسي تبصرې برخې ته چې موضوع یې ده د نفوسو کمښت د ملي کلتوري او تاریخي هویت لپاره یو ګواښ دی. د تهران د جمعې د لمانځه موقت امام د ستر رهبر په ویناوو کې د نفوسو اهمیت ته په اشارې سره وویل د نفوسو د کمښت دوامداره بهیر ملي کلتوري او تاریخي هویت ګواښ دی. حجة الاسلام والمسلمین سید محمد حسن ابو ترابی فرد د 1344 کال د غویي میاشتې په شپږمه یعنی نن ورځ هم د تهران په پوهنتون کې د جمعې د عبادي سیاسي لمانځه په غونډه کې د نفوسو نړیوالې ورځې ته اشاره وکړه. هغې وویل د غویي میاشتې ډېر شمه د نفوسو د نن ورځې په توګه نومول شوې ده. د نفوسو د ځوانۍ موضوع نن سبا په هېواد کې تر ټولو مهمه ملي کلتوري اقتصادي او امنیتي او د انقلاب ستر رهبر په مختلفو ادبیاتو سره وار وار ترې ټینګار کړی دی. تهران د جمعې لمانځه موقت امام وویل هغه مسله چې نن سبا باید د ملت او د هېواد د چارواکو لپاره هم شي څو ټولنه له یوې مهمې کلتوري اقتصادي او احتمالي امنیتي ننګونې سره مخ نه شي. ایران د نفوسو د زوالي دوه عوامل لري. یو د زیږون پر مهال د مړینې د کچې کمښت او ژوند ته د هیلې د کچې زیاتوالی او دویم عامل د زیږون د کچې بنسټیز کمښت چې په پایله کې د نفوسو وده کمیږي. د ایران نفوس د 1450 څخه تر 1470 کال پورې د شل کلونو په موده کې نږدې 2/3 شو چې د ایران د ځواک اساس او بنسټ و. ابو ترابی فرد زیاته کړه هغه عامل چې پر دې بدلون باندې اغیزه کوي د لوی انقلابي فکر او د ټولنې د معنوي روح په سیوري کې د زیږون زیاتوالی او د هېواد اوسني او راتلونکي کال ته میندو ځانګړنه د میندو ماشومانو د روغتیا ساتل د هېواد د روغتیا سیستم د بریالي هڅو او جسدي د تهران د جمعې لمانځه موقت امام وویل په تیرو دریو لسیزو کې یعنې له 1450 څخه تر 1450 نوي پورې له بده مرغه د هېواد له 1500 کلونو څخه کم عمره نفوسو تناسب په 1450 کال کې له 45 سلنې څخه 44 سلنې ته راټیټ شوی دی. په تېره لسیزه کې یعنې له 1450 څخه تر 1450 نوي پورې د ایران د نفوسو اوسط عمر له 15 څخه 10 کلونو ته لوړ شوی چې په هېواد کې د زیږون کچې د کمښت او د زوړوالي په اړه د زوړوالي په لور د حرکت ښودنه کوي. هغه زیاته کړه د زیږون احصایو ته کتنه د هېواد د راتلونکي په اړه یو جدي خبرداری دی. په 1450 کال کې هرې ایرانۍ کورنۍ په اوسط ډول شپږو څخه زیات اولادونه درلودل. دا شمېره په 1401 کال کې څلور اولادونو ته ورسېده. په 1490 کال کې له درې څخه کم اولادونو او همدارنګه په 1450 کال کې بیا تر ټولو کمې سطحې ته ښکته شو، یعنې د هرې کورنۍ له دو څخه کمو ماشومانو درلودلو له امله د نفوسو کمښت د اندېښنې وړ خبره ده. هغه دا پوښتنه راپورته کړه چې آیا د ایران ملت باید د هېواد د راتلونکي نفوس د خوندي کولو لپاره جدي هوډ ونه کړي؟ آیا د هېواد چارواکي باید دا موضوع د هېواد د لومړۍ موضوع په توګه ونه ګڼي؟ ابو ترفر وویل په 1403 کال کې د هېواد د زیږون کچه وسلنه ټیټه شوې ده. د هېواد په یو ولایت کې د مړینې کچه د زیږونونو په پرتله زیاته شوې ده. د دې بهیر دوام د هېواد ملي کلتوري او تاریخي هویت له لارې دی. حکومت او ملت باید په جدي هوډ او د اړینو شرایطو په برابر سره ایران د نفوسو د هویت ساتنې هڅه وکړه. تهران موقت خطیب ویل هغه څه چې موږ مهم دیدنې چې ټول کلتوري ټولنیز علمي او مدیریتي ظرفیتونه وکارول شي او د هیواد په بودجه کې اړینې سرچینې ځانګړې شي. د هیواد اقتصادي وده او کلتوري او همدارنګه ټولنیز بدلونونه چې د زیږونونو په وده کې مهم رول لوبوي باید په پام کې ونیول شي. ولسمشر، حکومت او پارلمان باید په جدي توګه دې مسلې ته رسېدلی. هغه زیاته کړه، دویم هغه څه چې د راتلونکي لپاره مهم دي، یعنې د لویانو د ستونزو د تقریب لپاره مناسب پلان جوړول دي. په 1420 کال کې به موږ شاوخوا 43 میلیون خلکو سره مشهور کسان چې نن ورځ د ټولنې فعال غړي بازار د هېواد د نفوس په سبا زوړ شي. باید د لویې ټولنې د اړتیاوو د پوره کولو لپاره نن ورځ پانګونه وشي. د سیاسي تبصرې
شايفين انسان عند نار او قد نار
توسان تاسو به هم خلاص وایو د تهران د ایران د اسلامي جمهوریت هغه تاسو هم زمرګ له تهران راځي خوري او په کومه هم تاسو په لپسې نشيږي چې تاسو به د قران په لوشي پرګرام ووري دا غنه به ورسره هم تاسو د هر کله راشه چې تاسو په خپل لیکونو غږ یې سره په باندې مشمل پرګرام دی ووري چې دې سره به زموږ د ورځې یو ساعت ته ځانګړنه خبرونه هم پاتې ورسېږي. دوستانو زموږ سره هم دته نو کې چادر سي دی www.australia.com/bsc په کډیرا افغانستان سیمه یو نړۍ مهمه تاسو خبر تربیته سپلو یو فعال دی سپارو خو هغه خشي بي
بسم الله الرحمن الرحيم والشمال
Madem ki adım başladım, size biraz İran ve tabii ki yaşadığım şehirler kahvandan bahsetmek istedim. İran, Batı Asya bölgesinde ve Türkiye, Pakistan, Afganistan, Türkistan, Azerbaycan Cumhuriyeti, Ermenistan ve Irak gibi ülkeler ülkenin komşuları oluyor akımlıdır. Elbette güneyden ve Fars Körfezi'nin
د خاتم الانبیاء حضرت محمد مصطفی صلی الله علیه و آله و سلم په پاک روح په درود او تاسو قدرمن او اوریدونکو ته چې د سلامونو په وړاندې سره د دې قرآن د پرمشونه یو بل چانس سره زفاتمې کې مې ځان را مکارندن هیڅ څوک نسین کو بزاره تاسو په خدمت کې حاضر زیارت کوي. عزیزانو د خدای په فضل نه په تیر برخه کې د قرآن د اثر مبارک سوره پایته ورسوله. په نوی پروګرام کې سفیر کربانی نیز سوره روان او آسی تفسیر در تا ورسی شي. دغه مبارک سوره نه آیتونه لري او په مکه مکرمه کې نازل شوې ده. دا سوره هغه کسان چې سوچ کوي چې د دنیا په مال دولت پورې زړه تړلی او سخت په دنیا مین دي خبرداري ورکوي چې ترونو بحث زان ادوارد نیکنی دی کنور و فخر او یار مخصوی او هاوی و زان وارد مگنی پسر که مقام وارد داد مبارک سوری لبابی تردریم آیتون تلاوت حتا چی اللہ تعالی دا صفحه بید ülkenin turistik yerlerinden de podcast'ini sorduk. Şimdi gelin başlatalım. İran'ın başkenti Tahran. olarak. Nüfusu yaklaşık 10 milyon. Herkesin işini yetiştirmeye çalıştı. Hareketli ve çok canlı bir şehir. Elbette bu, diğer şehirlerdeki insanların çabalama durağının gelmediği açıkça görülüyor. Ama kafalarımızın
koşturmalı
herhangi büyük bir şehirde hayatı sanki çok hızlı akıyor.
İzadman oridun ku tzaki tzino shtaman u kasan u kamyanski yevman fi sefat azdali del
zaman o kadar hızlı gidiyor
ki bazı şeyleri unutuyor. Tıpkı bugün ehliyet sınavı gibi önemli bir sınav arkadaşın geleceğini unutuyor. Sınavı unutmayalım gibi ama daha arkadaşın gibi avur puri masane gibi ya e panavara alkabu ya demi duy fikir kavi çi hala bi ayba au kamil işital da nuru aybuna yatabi au da halku kama ya şaye ayb
cümle
ve islam palumri uke pa makke mukarame ki zin müşriku muşran uçe dir mal au ştamaniye daloda da rasulana mubarak au da haga da mangaru içi kamzikili au garim خلقو قبیله بیرو دونیس پکاوی کاوی او کنایی ورطویلی
مسلمین نه
متعلمان پردی آیاتونی که داشت سختی سر ملامتی
بیرویت منی
زکچی دخدای تالا پا اران بی دنورد ازت ساتل زبیدی
و تبیق
او دخلو ازت او حیثیت باید محترم او حقا عمل چی دخلو
دخلو بی
او برکی دول عمل شی لوی
کنان
برنکی سرگنده دا چی لنور سر د دې ډول ناسم چلند ریښه کبر او غرور دی چې له امله یې یو کس ځان تر نورو غوره ګڼل او دا ځان منم د انسان د ډېرو انحرافاتو
بنسټ
دا ډول انسان چې فکر کوي چې له نورو نه جلا غوره دی نورو ته ارزښت نه ورکوي او ځان ته اجازه ورکوي چې د نیچر په اړه هر سنجی ویل خیانی دا زیانتر دغه د کبر او ځان منمای روحیه د ډېرې شتمنۍ او پانګې له امله رامنځته هغه شتمنۍ چې له مشهورو اشلارو نوې ترلاسه شوې یا یې یوه برخه د زکات او خیرات له لارې ارمنو ته نوې ورکړل شوې یادونه اړینه ده چې دا ډول شتمن عجیبو او کنایو
پس
دومره د خپل مال او شتمنۍ مینوال وي چې تلې
شمالي
او له خپلو ډېرو شتمنیو څخه خوند اخلم طبعا دا ډول انسان د غریبانو سپکاوی کوي او عزت او آبرو د هغه په وړاندې بې ارزښته دی هغه په خپل خیال فکر کوي چې د نورو په ایجوري او بدوري سره خپل عظمت وړاندېچي د آیتونو دوام د شتمنۍ راټولولو یو بل
زیانتهاو
وایي هغه کسان چې مال راټولوي
د نورو
سره مینه پیدا کوي چې فکر کوي انرژي شتمني به ولې افضیه کړي ګواکې دوی به تل په نړۍ کې ژوند کوي او مال
قال له انسان لمرجه نسي
اجبارا سلام
نه مال او شتمنی، نه قدرت او نه علم او
پوهه. عزیزانو، اوس هم د قرآن مجید د همزه د مبارکی سوره د څلورم تر نهم آیتونو تلاوت ته غوږ کړئ.
كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مقصدة في عمد ممددة.
ژباړه داسې هیڅ کله نسي کېدای دی به ضرور په تمه ماتوونکي او سوځوونکي دوزخ کې غورځول شي. او ته څه پوهېږې چې په تمه څه شی دی؟ دنبه بل کړای سوی اور دی، هغه چې په زړونو راخیژي او غالب کېږي. بې شکه دغه اور به په دوی باندې له هره جانبه راغونده سوي وي چې په غرونو راکښل سویو ستنو کې.
الشمس مشاهدة في إذاعة
Çok çok müzik.
Zaman duvar bir ışıklar. يعني الاحتلال يستهدف الروماني عن اليابانية في محافظة القنيدة وأكثر من 100 جريمة ومجموعات وحصل الاحتلال على غزة منذ فجر اليوم.
في حال طالبات تأكيد التزامن مع